বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 11 অক্টোবর, 26 আশ্বিন এবং ফার্সি 19 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53 মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে ইরাকে পার্লামেন্ট নির্বাচন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর বাংলাদেশে পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে রাখতে সরকারের প্রচেষ্টা সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। এরপর প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সীমান্তের কাছে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি মেনে নেওয়া হবে না, ইরানের সুস্পষ্ট ঘোষণা। ফিলিস্তিনি শহীদদের কবরস্থান গুঁড়িয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মানসিক রোগে আক্রান্ত বলেছেন ওবায়দুল কাদের। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের সঙ্গে সংঘর্ষে 5 সেনা জওয়ান নিহত। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন, ইরানের সীমান্তের কাছে ইসরায়েলের কোনো ধরনের উপস্থিতি সহ্য করা হবে না। তিনি আজ তেহরানে এক সংবাদ সম্মেলনে আরও বলেন, ইসরায়েলের উপস্থিতি মানেই অনিরাপত্তা, অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদ। কাস্পিয়ান সাগরে আজারবাইজানের মহড়ার প্রসঙ্গে তিনি বলেন, কিছু ঘটনা আঞ্চলিক পরিস্থিতিকে সংবেদনশীল করে তুলেছে। আঞ্চলিক পরিস্থিতিকে অনুধাবন এবং কাস্পিয়ান সাগর সংক্রান্ত নীতিমালা মেনে চলাটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, আলোচনায় দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় গুরুত্ব পাচ্ছে। আলোচনার বিষয়বস্তু আপাতত সবার কাছে প্রকাশ করা হবে না। ভিয়েনায় পরমাণু সমঝোতা সংক্রান্ত আলোচনায় ইরান ফিরে যাবে বলেও তিনি জানান। খাতিব জাদে বলেন, ভিয়েনায় নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না। এর আগে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, ভিয়েনা আলোচনা আবারও শুরু হবে। সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেই কেবল ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করবে। বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ইরানি কুস্তিগীরদের সাফল্যে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। তিনি কুস্তিগীর ও তাদের কোচদের অভিনন্দন জানিয়ে বলেন, সাবাস ইরানি কুস্তিগীর ও তাদের প্রশিক্ষকেরা, আপনারা সবার বিশেষ করে তরুণদেরকে আনন্দিত করেছেন। তিনি এই বার্তায় ইরানি কুস্তিগির ও প্রশিক্ষকদের সার্বিক সাফল্য কামনা করেন। নরওয়ের অসলোতে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এই প্রতিযোগিতা গতকাল 10 অক্টোবর শেষ হয়েছে, শুরু হয়েছিল 2 অক্টোবর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হুসেইন বাকেরি আফগানিস্তানের কুন্দুজ শহরে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এর মাধ্যমে বলদর্পী শক্তিগুলো তৈরি করা তাকফিরি সন্ত্রাসীদের বিপদ পরিষ্কার হয়েছে। আজ এক বিবৃতিতে জেনারেল বাকেরি একথা বলেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিনীদের অপমানজনক পিছু হটার পর প্রতিরোধ অক্ষকে এখন লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। গত শুক্রবার জুমা নামাজের সময় কুন্দুজ শহরের খানাবাদ এলাকার একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত 150 জন নিহত হয়েছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। নিহতরা সবাই আফগানিস্তানের হাজারা শিয়া সম্প্রদায়ের লোকজন। আফগানিস্তানের হাজারা শিয়া মুসলমান হচ্ছে তৃতীয় বৃহত্তম নৃগোষ্ঠী। ওই হামলার ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে জেনারেল বাকেরি বলেন, এই ঘটনা মুসলিম বিশ্বে বিশেষ করে প্রতিবেশী আফগানিস্তানের নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে। মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসার পাশের ইউসুফিয়া কবরস্থান গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে শহীদ ফিলিস্তিনিদের কবর দেওয়া হয়েছিল এখানে। ইসরায়েল পরিচালিত জেরুজালেম পৌর কর্তৃপক্ষ পবিত্র আল-আকসা মসজিদের পাশে ওই মুসলিম কবরস্থানটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এ সময় ফিলিস্তিনিরা প্রতিবাদ জানালে দখলদার সেনারা গুলি ও কাঁদানি গ্যাস ব্যবহার করে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের রেড ক্রিসেন্ট সোসাইটির এক সদস্যও রয়েছেন। ধ্বংসযজ্ঞের সময় কবর থেকে মানুষের হাড় বের হতে দেখা যায়। এই দৃশ্য দেখে ফিলিস্তিনিরা আরও বেশি উত্তেজিত হয়ে পড়েন। ফিলিস্তিনিরা কবরস্থান থেকে হাড় কুড়িয়ে সমাহিত করেছেন বলেও জানা গেছে। ইসরায়েলের বিরুদ্ধে 1948 ও 1967 সালের যুদ্ধে যেসব ফিলিস্তিনি শহীদ হয়েছিলেন, পবিত্র আল-আকসা মসজিদের পাশে আল ইউসুফিয়া নামে বহু পুরনো এই মুসলিম কবরস্থানটিতে তাঁদের দাফন করা হয়েছিল। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে পরিষ্কার করে বলেছে, দখলদারিত্ব হচ্ছে সন্ত্রাসবাদের মূল উৎস। ফিলিস্তিনি রাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে নাফতালি বেনেট বক্তব্য দেওয়ার পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদায়েনে একথা বলেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, পূর্ব বাইতুল মুকাদ্দাসকে রাজধানী করে গঠিত ফিলিস্তিন রাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং 2012 সালের 29 নভেম্বর থেকে ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য। ফলে ফিলিস্তিনিদের অধিকার সম্পর্কে অথবা তাদের মূল্যায়ন করার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তাদের মন্তব্য করার প্রয়োজন নেই। আবু রুদাইনে সুস্পষ্ট করে বলেন, আমাদের ভূমি এবং আমাদের স্থাপনা থেকে ইসরায়েলি দখলদারিত্ব অবসানের মধ্য দিয়ে কেবল সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অর্থই হচ্ছে খুব সম্ভবত একটি সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তার এই বক্তব্যের নিন্দাও জানিয়েছেন আবু রুদাইনে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেলেন 78 জন। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট।
বাংলাদেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় আরও 2 জন মৃত্যুবরণ করেছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 78 জন। এর মধ্যে অক্টোবরে মারা গেছেন 9 জন, সেপ্টেম্বরে 23 জন, আগস্টে 34 জন এবং জুলাইয়ে 12 জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সরকারি হিসেবে চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা 20,336 জন, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন 19,323 জন। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে নতুন করে আরও 207 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন 162 জন। ঢাকার বাইরেও ডেঙ্গু বাড়ছে। গত 24 ঘন্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা 45 জন। এদিকে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 935 জন। এর মধ্যে ঢাকায় 46টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন 758 জন, আর অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন 177 জন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। তিনি তার আরেকটি বার্তায় বলেছেন, নির্বাচন কমিশন কতিপয় জটিল অসুখে আক্রান্ত, তাকে বাঁচাতে মেডিকেল বোর্ড গঠন করতে হবে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এমন বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কমিশনার মাহবুব তালুকদার একটি দলের হয়ে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন তাতে মনে হয় ইসি নয়, তিনি নিজেই জটিল ও কঠিন মানসিক রোগে আক্রান্ত। বর্তমান ইসির মূল সমস্যা হচ্ছে তিনি নিজেই। আজ রাজধানীর মোহাম্মদপুর থানার 19 নম্বর ওয়ার্ডের 5টি ইউনিটের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপিতে এখন বিচ্ছেদের সানাই বাঁচছেও বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, একে একে নেতারা দল ছেড়ে যাচ্ছেন, তাদের 20 দলীয় জোটেও দেখা দিয়েছে ভাঙনের সুর, কাজেই বিএনপি নিজেরাই বিভক্ত হয়ে যাচ্ছে। জম্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরে অজ্ঞাত গেরিলাদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে একজন সেনা কর্মকর্তা সহ 5 সেনা জওয়ান নিহত হয়েছেন। অন্যদিকে বান্দিপোরা ও অনন্তনাগে পৃথক সংঘর্ষে 2 গেরিলা নিহত হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরে অজ্ঞাত গেরিলাদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে একজন সেনা কর্মকর্তা সহ 5 সেনা জওয়ান নিহত হয়েছেন। আজ সোমবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে সেনা জওয়ানরা নিহত হন। অন্যদিকে বান্দিপোরা ও অনন্তনাগে পৃথক সংঘর্ষে 2 গেরিলা নিহত হয়েছে। দৈনিক ভাস্কর জানিয়েছে, পীর পাঞ্জাল রেঞ্জে সন্ত্রাস বিরোধী অভিযান চলছিল। এ সময় একজন জুনিয়র কমিশনড অফিসার বা জেসিও এবং 4 জওয়ান নিহত হন। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন মুক্তি কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ভানু সরকার আজ রেডিও তেহরানকে বলেন,
যারা সেনাদের সামনে রেখে 2019 সালে ভোটে জিতেছে তারা কি সেনাদের মৃত্যুতে দুঃখিত হবে, এটা আপনি আশা করেন? আমরা তো আশা করি। আজকে ধরুন এই সেনাবাহিনী যে সমস্ত জওয়ান যারা, তারা তো মূলত কৃষকের সন্তান, যেটা কৃষক আন্দোলনে তারা বলছে বাবা। এবং এটাও ঠিক যে কাশ্মীরে যাদেরকে মারা হচ্ছে, আপনারা দেখেছেন বুরহান ওয়ানি থেকে শুরু করে যাদেরকে গেরিলা বলে যারা খুন হচ্ছে আর নিহত হচ্ছে ইন্ডিয়ান মিলিটারির হাতে, তাদের প্রতি মানুষের সমর্থন আপনারা দেখেছেন। তাই আমাদের বহু পুরনো দাবি যে কাশ্মীর রাজনৈতিক সমস্যা, আলাপ আলোচনা, রাজনৈতিক সমাধান চাই। সেনা পাঠিয়ে, বন্দুক দেখিয়ে, কামান দেখিয়ে এই আন্দোলন দমন করা যাবে না, কাশ্মীর আন্দোলন।
এদিকে জম্মু কাশ্মীরের পুঞ্চে সোমবার সকালে গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্য পেয়ে নিরাপত্তা বাহিনী পুঞ্চের সুরানকোট এলাকার ডেরা কিগলি সংলগ্ন গ্রামে তল্লাশি অভিযান চালায়। এ সময় সন্ত্রাসী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। কাতারের রাজধানী দোহায় আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান এবং মার্কিন সরকারের প্রতিনিধিদের মধ্যকার 2 দিনব্যাপী আলোচনা শেষ হয়েছে। 2 দিনের বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু এবং আফগানিস্তানে আটকে পড়া লোকজনকে উদ্ধারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এই প্রথম আমেরিকা এবং তালেবান গোষ্ঠী মুখোমুখি আলোচনায় বসল। দোহা থেকে আফগান গণমাধ্যম গতকাল জানিয়েছে, 2 দিনের এই আলোচনাকে তালেবান ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে। তালেবান জানিয়েছে, আলোচনা ভালোভাবেই এগিয়েছে। ওয়াশিংটন আফগানিস্তানের মানবিক ত্রাণ সহায়তার প্রবাহ খুলে দিতে রাজি হয়েছে, তবে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে রাজি হয়নি। তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আমেরিকার সাথে তালেবান প্রতিনিধি দলের আলোচনার মূল উদ্দেশ্য ছিল ওয়াশিংটন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি আদায়। এ লক্ষ্য অর্জিত হলে তালেবানের পক্ষে আন্তর্জাতিক অর্থনৈতিক সমর্থন পাওয়া সহজ হতো। আমেরিকা শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা পাকিস্তানকে সুস্পষ্ট বার্তা দিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক কমিয়েছে। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শুয়েরম্যান পাকিস্তান সফরের সময় এই বার্তা দিয়েছেন। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ানে খবর দিয়েছে, প্রতিবেশী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যায়। বিষয়টিকে আমেরিকা ভালো চোখে দেখছে না। অন্যদিকে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে পাকিস্তান পরিষ্কার অবস্থান নিয়েছে। দ্য গার্ডিয়ান বলছে, ইসলামাবাদ সফরের সময় ওয়েন্ডি শুয়েরম্যান আমেরিকা ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে খোলামেলাভাবে তুলে ধরেছেন। তিনি পাকিস্তান সফরকে খুবই নির্দিষ্ট এবং সীমাবদ্ধ উদ্দেশ্যপূর্ণ বলে মন্তব্য করেন। ওয়েন্ডি শুয়েরম্যান বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরির বিষয়টি আর দেখছি না এবং ভারত পাকিস্তান দ্বন্দ্বের সেই দিনগুলোতে আমরা ফিরে যেতে আগ্রহী নই। ইসলামাবাদ সফরের সময় পাক প্রধানমন্ত্রী খানের সঙ্গেও বৈঠক করতে চাননি মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গতকাল থেকে ইরাকে পঞ্চম পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আজ এ ভোট গ্রহণ শেষ হবে। এবারের পার্লামেন্ট নির্বাচনে তিনটি বিষয়ে অর্থাৎ নিরাপত্তা বিধান, ভোট কার্যবিরোধ ও সবার অংশগ্রহণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
গতকাল থেকে ইরাকে পঞ্চম পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে এবং আজ এই ভোটগ্রহণ শেষ হবে। এই নির্বাচনে প্রায় 250 ভোটার অংশ নিচ্ছে। ইরাকে এবারের পার্লামেন্ট নির্বাচনে তিনটি বিষয় অর্থাৎ নিরাপত্তা বিধান, ভোট কার্যবিরোধ ও সবার অংশগ্রহণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বিগত বছরগুলোর তুলনায় ইরাকে এবার নিরাপত্তা পরিস্থিতি অনেক ভালো হয়েছে। নিরাপত্তার বিষয়টি ছিল নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সিরিয়ার সীমান্ত এলাকায় উগ্র দায়েশ বা আইএস সন্ত্রাসীদের উপস্থিতি নিরাপত্তাহীনতার আশঙ্কাকে অনেক বাড়িয়ে দিয়েছিল। এ কারণে নিরাপত্তা বাহিনীর 2.5 লাখ সদস্যকে বিভিন্ন ভোটকেন্দ্রে মোতায়েন করা হয়েছে। ইরাকের শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ থেকে বোঝা যায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে, যা কিনা পার্লামেন্ট নির্বাচনে দেশটির সরকারের জন্য বিরাট সাফল্য। আরেকটি বিষয় হচ্ছে, এবারের সংসদ নির্বাচনে ভোট কারচুপি বিষয়ে ব্যাপক আশঙ্কা বিরাজ করছিল। বেশ কয়েকটি দল ও সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে কারচুপির ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন। ইরাকি পার্লামেন্টের প্রতিনিধি নাদির শাকের এ ব্যাপারে বলেছেন, নির্বাচনে কারচুপির আশঙ্কা রয়েছে। আরেকটি উদ্বেগের বিষয় হচ্ছে নির্বাচনে অর্থের ব্যাপক প্রভাব, কারণ ভোটারদেরকে অর্থের বিনিময়ে নির্দিষ্ট কিছু বিশেষ প্রার্থীকে ভোট দিতে উৎসাহিত করা হয়েছে। এমনকি কোনো কোনো প্রার্থী অনেক আগে থেকেই কারচুপির মাধ্যমে নির্বাচনে জেতার জন্য কাজ শুরু করেছে। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি কিছুদিন আগে এক বিবৃতিতে বলেছেন, কিছু সংখ্যক রাজনীতিবিদ এবং বর্তমান ও সাবেক কিছু পার্লামেন্ট সদস্যদের প্রতি সমর্থন দিয়ে অর্থ লগ্নিকারী একটি কুচক্রী মহল স্বাধীন নির্বাচন কমিশনের উপর যে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল সেটাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। নির্বাচনে আরেকটি যে বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে সেটা হচ্ছে ভোটারদের ব্যাপক উপস্থিতি। বিগত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে বলে আশঙ্কা করা হয়েছিল, তবে এখন পর্যন্ত পার্লামেন্ট নির্বাচনে বহু সংখ্যক ভোটার অংশ নিয়েছে। আর্থসামাজিক ও নিরাপত্তা ক্ষেত্রে জনমনে অসন্তোষ দেখা দেয়ায় ভোটার উপস্থিতি কম হবে বলে আশঙ্কা করা হচ্ছিল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়েছে, এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
আবারও প্যাঁচ লেগেছে পেঁয়াজ নিয়ে। এক সপ্তাহের ব্যবধানে 50 টাকা কেজির পেঁয়াজ 75 টাকায় উঠে গেছে। বাজারে দাম বেড়েছে চিনি, ভোজ্যতেল, মসুর ডাল সহ সব রকম নিত্য পণ্যের। করোনাকালীন আয় রোজগার কমে যাওয়া গরিব আর সীমিত আয়ের মধ্যবিত্ত ভোক্তাদের জীবন আরো বেশি দুর্বিষহ হয়ে উঠেছে।
লকডাউন গুলো সরকারি চাকরি ছাড়া বেসরকারিতে জানেন যে বেতন অর্ধেক করে দিয়েছিল, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব। সেইখানে যদি এইভাবে দাম বাড়ে, এই যে আমি তো কিছু কিনতেই পারছি না, আমি তো ওদেরকে বারবার দাম জিজ্ঞেস করে চলে যাই।
বাজারে সবকিছু তো একটু বাড়তি আছে, দাম সবই মানে ক্রয় সীমার এক্সিড করে যাচ্ছে, আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের ব্যর্থতা সমালোচনা করে বিরোধী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার ব্যস্ত লুটপাটে, জনগণের দুর্দশার দিকে তাদের খেয়াল নেই,
জনগণের প্রতি তাদের কোনো দয়া মায়া নেই। তাই আজকে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, বাজারে সরকারের কোনো নজরদারি নেই, তাদের নজর লুটপাটে।
এই অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় আজ জানিয়েছে আগামী এক মাস পেঁয়াজের বাজার পরিস্থিতি নাজুক থাকবে। আর কৃষি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে আসলে এই পরিস্থিতির পরিবর্তন আসবে। সরকারের বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ আজ দুপুরে সচিবালয়ে বাজার পরিস্থিতি নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের জানিয়েছেন,
ইন্ডিয়ার বেঙ্গালুরু বিশেষ করে অতিবৃষ্টির জন্য ভারতীয় বাজারে যে দাম বেড়ে গেছে সেইটার প্রভাবে কিন্তু বাংলাদেশে পেঁয়াজের দাম ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছেন। একটি আশঙ্কা থেকে যে ভারতে হয়তো দাম আরো বাড়তে পারে বা ইন্ডিয়া যদি পেঁয়াজ বন্ধ করে দেয়, সেরকম আশঙ্কা থেকে দেখা যাচ্ছে তারা আরো বাড়িয়ে দিয়েছেন বলে আমাদের আলোচনায় মনে হয়েছে। তবে আগামী এক মাস একটু পরিস্থিতি নাজুক থাকবে, আপনারা বুঝতেই পাচ্ছেন উৎপাদনের দিক থেকে চিন্তা করলে।
এদিকে জনস্বার্থে পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া অপরিশোধিত সয়াবিন তেল, পাম অয়েল এবং চিনির শুল্ক কমাতেও অনুরোধ করেছে মন্ত্রণালয়। এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, দেশে এই মুহূর্তে 5 লাখ টন পেঁয়াজ মজুদ আছে যা দিয়ে আগামী 2.5 থেকে 3 মাস চলতে পারে। তবে বৃষ্টিজনিত কারণে কিছুটা দাম বেড়েছে, তারপরও আমরা চেষ্টা করব যেন দাম সহনীয় মাত্রায় রাখা যায়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর, প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর, প্রিয়জন। আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম আলী ইবনে মুসা রিজা আলাইহিসসালাম বলেছেন, শ্রেষ্ঠতম সম্মানিত স্বভাব হল সৎ কাজ করা, অসহায়কে সাহায্য করা এবং আশাবাদীর আশা পূরণ করা।
আমরা সবাই এই তিনটি স্বভাব অর্জন করার চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি একজন পুরনো শ্রোতার, তবে এটা তার প্রথম চিঠি। বরগুনার এ শ্রোতাবন্ধুর নাম মোহাম্মদ মাহবুব আলম। তিনি লিখেছেন, আমি তৃতীয় শ্রেণীতে পড়ার সময় শর্ট ওয়েভ নামক মহাসাগরে হারিয়ে যাই। একদিন রেডিওর নব ঘুরাতে ঘুরাতে রেডিও তেহরানকে আবিষ্কার করি এবং তখন থেকে আজ পর্যন্ত শুনে আসছি। রেডিও তেহরান আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, বিশেষ করে এ বেতারের খবর আমার কাছে খুব ভালো লাগে। সত্যনিষ্ঠ খবর প্রচার করার জন্য রেডিও তেহরানকে আমার অন্তরের অন্তরস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখছি রেডিও তেহরানের এ ধারা অবিরামভাবে চলতে থাকবে পৃথিবী যতদিন থাকবে। চিঠির শেষাংশে শ্রোতাবন্ধু জানিয়েছেন যে রেডিও তেহরানের রংধনু আসর থেকে তিনি অনেক কিছু শিখতে পারছেন যা জীবনে চলার ক্ষেত্রে প্রয়োজন।
আমাদের পুরনো শ্রোতা মাহবুব আলম ভাইকে অনেক অনেক ধন্যবাদ তার প্রথম চিঠিটির জন্য। আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে মনীষা রায় লিখেছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, কয়েকদিন ধরে একটু ব্যস্ত আছি তাই মেইল করতে পারছি না, তবে অনুষ্ঠান শুনছি নিয়মিত, পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান শুনে। রেডিও তেহরান বাংলা বিভাগের জ্ঞানবর্ধক অনুষ্ঠানগুলো আমি এবং আমার পরিবারের সকলের প্রিয়, তাই ইউটিউব অথবা ফেসবুকে নিয়মিত শোনা হয়, কোনো দিন মিস হয় না।
ব্যস্ততা সত্ত্বেও অনুষ্ঠান শুনে যাচ্ছেন জেনে ভালো লাগলো। তো চিঠি লেখার জন্য মনীষা রায়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রেডিও তেহরানের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান আদর্শ মানুষ গড়ার কৌশল সম্পর্কে প্রিয়জনের মেসেঞ্জার গ্রুপে একটি মন্তব্য করেছেন টাঙ্গাইলের সিনিয়র শ্রোতা আবু তাহের। তিনি লিখেছেন, জীবন ও জীবিকায়নের সাথে সময়োপযোগী ও বাস্তবধর্মী একটি বিশেষ অনুষ্ঠান আদর্শ মানুষ গড়ার কৌশল। এই অনুষ্ঠানটি আমাদের প্রাত্যহিক জীবনের জন্য একটি বিশেষ শিক্ষামূলক অনুষ্ঠান যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিক নির্দেশনা হিসেবে বিশেষ ভূমিকা পালন করবে। আসুন আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটি নিয়মিত শুনি এবং আমাদের বন্ধুদের শুনতেও উৎসাহিত করি।
আদর্শ মানুষ গড়ার কৌশল অনুষ্ঠানটি আমাদের বহু শ্রোতার পছন্দের অনুষ্ঠান। এ অনুষ্ঠানটির আলোকে আমাদের নতুন প্রজন্ম গড়ে উঠলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। তো চমৎকার মতামতের জন্য আবু তাহের ভাইকে অসংখ্য ধন্যবাদ।
ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়া থেকে আব্দুল সালাম সিদ্দিক পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন পুরাতন ও নিয়মিত শ্রোতা। আজকে রেডিও তেহরানের অনুষ্ঠান সমূহের মধ্যে সাপ্তাহিক পরিবেশনাগুলো আমাকে কীভাবে উপকৃত ও লাভবান করেছে তার একটি খতিয়ান এখানে তুলে ধরার প্রয়াসই হব। এ বেতার থেকে প্রাত্যহিক অনুষ্ঠানের পাশাপাশি প্রতি সপ্তাহে কোরআনের আলো, ইরান ভ্রমণ, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস, আসমাউল হোসনা, চিঠিপত্র আসর প্রিয়জন, দর্পণ, আলাপন, স্বাস্থ্যকথা, রংধনু ও পাশ্চাত্যে জীবন ব্যবস্থা প্রচারিত হয়। রেডিও তেহরান এসব কালজয়ী চিরসবুজ অনুষ্ঠান প্রচারের মাধ্যমে অগণিত শ্রোতাকে মহাচ্ছন্ন করে রেখেছে। এরপর আব্দুল সালাম সিদ্দিক ভাই কোন অনুষ্ঠান কি ধরনের কাজে লাগছে এক এক করে তা তুলে ধরেছেন।
আব্দুল সালাম সিদ্দিক ভাইয়ের পুরো চিঠিটি আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, আগ্রহীরা পড়ে নিতে পারেন। আর আমাদের অনুষ্ঠানমালা সম্পর্কে গভীর পর্যবেক্ষণমূলক এই চিঠিটির জন্য আব্দুল সালাম সিদ্দিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বেশ কিছু শ্রোতার চিঠির জবাব দেওয়া হলো। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব বাংলাদেশের কিশোরগঞ্জের এক শ্রোতার সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।
বাংলাদেশ পুলিশে কর্মরত আছি, জেলা কিশোরগঞ্জ, ছাত্র ব্যতিক্রমী ক্লাব ও কিশোর কেন্দ্রের ব্যতিক্রমী সঙ্গে সভাপতি।
গিয়াসউদ্দিন ভাই, আপনাকে প্রিয়জন আসরে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি, আপনি কবে থেকে রেডিও তেহরান শুনছেন এবং কিভাবে এই বেতারের সন্ধান পেলেন?
2002 সালে মাঝামাঝি সময় কিশোরগঞ্জ কেন্দ্রের ব্যতিক্রমী সঙ্গে একটি শ্রোতা অনুষ্ঠিত হয়। এই শ্রোতা আগে বিশিষ্ট শ্রোতা ও ডিএসআর গুরুদেব সরকারি কলেজে সহকারী অধ্যাপক মোহাম্মদ সাজাদ হোসেন শাহ রেডিও তেহরানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আর এরপর থেকে আমি নিয়মিত রেডিও তেহরান শুনি।
কোন কোন বৈশিষ্ট্যের কারণে আপনি রেডিও তেহরানের অনুষ্ঠান শুনেন?
বেশ কয়েকটি কারণে রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়মিত শুনি। তার মধ্যে রেডিও তেহরানের সংবাদ পরিবেশন করে, আর বিশেষ করে রেডিও তেহরান ইসলামী বিশ্বের খবর গুলো গুরুত্ব দিয়ে প্রচার করে, যা অন্য কোন নেতা বা গণমাধ্যম প্রচার করে না।
আমাদের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে?
রেডিও তেহরানের অনেকগুলো অনুষ্ঠান আমার ভালো লাগে, তার মধ্যে চিঠিপত্রের আত্মীয়জন, ইরান ভ্রমণ, কোরআনের আলো, আসমাউল হাসনা।
রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে আপনার কোনো পরামর্শ বা প্রস্তাব থাকলে আপনি তাও দিতে পারেন।
শ্রোতা বৃদ্ধিতে আমার পরামর্শ, রেডিও তেহরান থেকে অনলাইন কুইজের প্রতিযোগিতার আয়োজন করা হয়, এই বিজয়ী বন্ধুদের ইরানের পণ্য দেওয়ার আমাদের অনুরোধ থাকে, এবং বাংলাদেশে রেডিও তেহরানকে নিয়ে বিভিন্ন জায়গায় ক্লাব গঠন করা হয়েছে, সেই ক্লাবগুলোকে নিয়ে শ্রোতা সম্মেলন করার জন্য এবং ক্লাবগুলোকে নিবন্ধনের ব্যবস্থা করার জন্য অনুরোধ থাকে।
আপনার প্রস্তাবগুলো আমাদের বিবেচনায় থাকলো, তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেয় গিয়াসউদ্দিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার জেলার মহেন্দ্রনগর অগ্রগামী ক্লাব থেকে, আর পাঠিয়েছেন ভাস্কর পাল। তিনি লিখেছেন, গত 10 সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ও বাংলাদেশে আত্মহত্যার বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা পরিবেশন করা হয়। ঢাকা থেকে সংবাদদাতা আব্দুর রহমান খানের রিপোর্টে উঠে এলো এই সংক্রান্ত অনেক জানা অজানা তথ্য। প্রতিবেদনে জানা গেল যে বাংলাদেশে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস তেমনভাবে পালন করা হয় না, কারণ বাংলাদেশে আত্মহত্যা অপরাধের মধ্যে পড়ে, এটিকে সামাজিক সমস্যা হিসেবে দেখা হয় না। এমন প্রাসঙ্গিক একটি বিষয়ে আলোচনা প্রচার করার জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই।
দৃষ্টিপাত অনুষ্ঠানে প্রচারিত প্রতিবেদনটি গুরুত্ব দিয়ে শোনার জন্য ভাস্কর পাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের এ পর্যায়ে রেডিও তেহরানের 39তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে একজনের লেখার কিছু অংশ তুলে ধরব। আজকের লেখাটি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার শ্রোতা এসএম নাজিমউদ্দিনের। তিনি ওই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি লিখেছেন, ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির ব্যক্তিত্ব, নেতৃত্ব, জ্ঞান, প্রজ্ঞা ও দূরদর্শিতা আমাকে মুগ্ধ আকৃষ্ট করে। এরই ফলশ্রুতিতে রেডিও তেহরানের গুণমুগ্ধ শ্রোতায় পরিণত হই আমি। খবরের সঙ্গে চব্বিশ ঘণ্টা রেডিও তেহরানের এই ট্যাগ লাইনের সাথে সাযুজ্য রেখে প্রতিনিয়ত বস্তুনিষ্ঠ ও তাজা সংবাদের পাশাপাশি সারা বিশ্বে চলমান ঘটনাগুলি নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও খবরের ভেতরের খবরকে আমাদের সামনে তুলে ধরে রেডিও তেহরান। বর্তমান একপেশে নীতি ও সংবাদ মাধ্যমগুলোর কোনো একটা পক্ষ অবলম্বন করার বিপরীত ঝোঁকে অবস্থান গ্রহণ করে চলেছে এই বেতার।
নাজিম ভাইয়ের বিশাল লেখাটির কিছু অংশ এখানে তুলে ধরা হলো। তার পুরো লেখাটিতে আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে রেডিও তেহরানের বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে। চমৎকার তথ্যবহুল লেখাটির জন্য নাজিম ভাইকে অসংখ্য ধন্যবাদ, আর দ্বিতীয় পুরস্কার জেতায় অভিনন্দন। বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পূর্ব নলছিয়া থেকে হারুনর রশিদ পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, আমার অস্তিত্বের স্মৃতিচিহ্নে রেডিও তেহরান ভালোবাসার বন্ধুপ্রতিম নাম। আমার স্মরণের জানালায় রেডিও তেহরান সদা সমুজ্জ্বল। হৃদয়ের আবেগ যেখানে কথা বলে পরম আকাঙ্ক্ষায়, রং তুলিতে যেখানে মনে অঙ্কিত হয় রং ধনুর সাত রং। রেডিও থেকে ভেসে আসে কোরআনের আলো, রেডিও তেহরান থেকে ধ্বনিত হয় জীবনের জয়গান। রেডিও তেহরান থেকে ভেসে আসে মানবতার কথা, ইথার তরঙ্গে কান পেতে সান্ত্বনা পাই ব্যথিত হৃদয়ে, মনে প্রবোধ পাই রংধনু আসর আর প্রিয়জন শুনে।
বরাবরের মতোই চমৎকার ভাষায় রেডিও তেহরানকে মূল্যায়ন করাই হারুনুর রশিদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের চিঠিটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে, আর পাঠিয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন। তিনি লিখেছেন, গত 9 সেপ্টেম্বর প্রচারিত রংধনু আসর আমাদের মনে এমনই রং ছড়িয়ে দিয়েছে যে সেই আবেশে আমরা অনেকক্ষণ মহাকাশের রঙিন বাতাসে উড়ে বেরিয়েছি। আসলে ওই দিনের রংধনু কেবল কোনো অনুষ্ঠান নয়, এটি জীবনকে গড়ার, জীবনকে ভাবার এক দিক নির্দেশনা। মহান আল্লাহর পবিত্র বাণী থেকে শুরু করে মহানবীর কথা, ইসলামের কথা, পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের কথা, পরিশ্রমীদের কথা, সাধনার কথা এবং সবশেষে নাতে রাসুল ও অনুপ্রেরণামূলক গান অনুষ্ঠানটিকে শিক্ষা ও বিনোদনের এক গোলাঘরে পরিণত করেছে।
9 সেপ্টেম্বর প্রচারিত রংধনু আসর আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো ভাই। মতামতের জন্য শাহাদত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন আসরের শেষ মেইলটি। তিনি লিখেছেন, বিশ্ব বেতারের আঙিনায় রেডিও তেহরান যেন সম্রাট। রেডিও তেহরান যা দিয়েছে তা শ্রোতারা কোনোদিন ভুলবে না। বিশ্ব সংবাদ থেকে দৃষ্টিপাত, দর্পণ থেকে কথাবার্তা, রংধনু থেকে আদর্শ মানুষ গড়ার কৌশল, কোরআনের আলো থেকে আসমাউল হোসনা, ইরান ভ্রমণ থেকে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস, প্রিয়জন থেকে আলাপন, সবকিছুতেই রেডিও তেহরান তার নিজস্ব স্বাক্ষর এঁকে দিতে পেরেছে। রেডিও তেহরানের মতো সত্যের পথে অবিচল, নিরপেক্ষ ও শ্রোতাপ্রিয় বেতার কেন্দ্র সম্ভবত বিশ্বে আর দ্বিতীয়টি হবে না বলেও তিনি মন্তব্য করেছেন।
শ্রোতাবন্ধু বিধানচন্দ্র সান্যালকে ধন্যবাদ সুন্দর মতামত সমৃদ্ধ চিঠিটির জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার চিঠি প্রাপ্তি স্বীকার করছি, সময়ের অভাবে আজ যাদের চিঠি পড়া সম্ভব হচ্ছে না। বাংলাদেশের দিনাজপুর জেলার মৌলভীরডাঙ্গা বিশ্ব বেতার শ্রোতা সংঘ থেকে খন্দকার এইচ আর হাবিব, এটিএম আতাউর রহমান রঞ্জু রংপুরের পীরগাছা থেকে, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকা দহ গ্রাম থেকে হরিদাস রায়, শাওন হুসেন লিখেছেন রাজবাড়ি জেলার খোশবাড়ি থেকে, কিশোরগঞ্জ থেকে শরীফা আক্তার পান্না এবং ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার চুপি থেকে হাফিজুর রহমান।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। বিদায় নেওয়ার আগে আমরা নাসির ভাইয়ের কাছে একটি আবৃত্তি শুনতে চাই।
ঠিক আছে, তাহলে আমার লেখা যুদ্ধ জয় শিরোনামের কবিতাটির আবৃত্তি না হয় শোনা যাক।
আলস্যের প্রভাতী আবেশ ঈর্ষার চাদর টেনে দেয় মায়াবী তন্দ্রায়, অজর গড়িয়ে অরণিমে পেরিয়ে যায় স্বপ্নের ক্লাইম্যাক্স, অ্যালার্ম সিম্ফনি কিংবা মোরগে রাজান চাপা পড়ে যায় প্রাক যুদ্ধের জলঘূর্ণিতে, আমি হেরে যাই ঘন ধোঁয়াশার অস্বচ্ছতায়, চাদরের আদরে মায়া স্বপ্নের শিঁড়ি ভেঙে জেগে উঠে দেখি নতুন অতিথিরা বসে আছে অভ্যর্থনাগারে, সলজ্জ সালাম দিতেও হাই তুলে হা করে, ক্ষোভের সুনামি ওঠে বিশ্বাসী হৃদয়ের অথই সাগরে, যুদ্ধের ঝড়ে পৃথিবী তোলপার, নরম যুদ্ধের নান্দনিকে ফাঁদ চুরমার করে হুজুর পানিতে ঝেড়ে ফেলি শত্রুর মায়াজাল, যায় নামাজে সপ্তাঙ্গ ঠেকিয়ে বলি যুদ্ধ চাই প্রভু, যুদ্ধ চাই, যুদ্ধ জয়ের হাতিয়ার চাই, চাই অতিথি আপ্যায়নের আভিজাত্য, মনোদৈহিক অলিগলি ছেড়ে নিমিষেই যেন পালিয়ে যায় শত্রু সেনা। বিজয়ের আনন্দে আমি চিৎকার করে কৃতজ্ঞতা জানাই, সকল প্রশংসা তার। জমাট মেঘের স্লোগানে স্লোগানে ভরে যায় বিশ্বাসের অদৃশ্য নীলাকাশ। যুদ্ধ জয়ের হাতিয়ার শুধু আল্লাহ আকবার।
নাসির ভাইয়ের চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলেন। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে বিদায় নিচ্ছি চিঠিপত্রের আজকের আসর থেকে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 11 অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। দৈনিক প্রথম আলো। মানবিক সাহায্য দেবে যুক্তরাষ্ট্র, এখনই স্বীকৃতি নয় তালেবান। দৈনিক মানব জমিন। আইএস এর অন্যতম শীর্ষ নেতাকে আটক করল ইরাকি বাহিনী। দৈনিক ইত্তেফাক। ইসি নয় মাহবুব তালুকদারই মানসিক রোগে আক্রান্ত, বলেছেন কাদের। দৈনিক যুগান্তর। মানুষের সংসার চালানোই দায়, কিন্তু ভোট ডাকাত সরকার নির্লিপ্ত। সংবাদ সম্মেলনে রিজভীর অভিযোগ। দৈনিক কালের কণ্ঠ। দেশের 20% মানুষ টিকার আওতায় এসেছে, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম। সশরীরে হাজিরা দিতে হবে না, দিল্লি হাইকোর্টের নির্দেশে স্বস্তি অভিষেক জায়া রুজিরার। দৈনিক আনন্দবাজার পত্রিকা। দাবি যুক্তিহীন, ভারতকেই দায়ী করে সেনা প্রত্যাহার নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক ভেস্তে দিল চীন, সংবাদ প্রতিদিন। লক্ষিমপুর খেরিকাণ্ডের প্রতিবাদে আজ মহারাষ্ট্রে বন্ধ, মিশ্র প্রভাব বাণিজ্য নগরীতে। দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, দেশে এখন 80 লাখ মাদকাসক্ত, এটি দৈনিক মানব জমিন পত্রিকার শিরোনাম, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যে তথ্য দিয়েছেন যে দেশে মাদকাসক্তের সংখ্যা 80 লাখ, সে তথ্য নিশ্চয়ই আমাদেরকে উদ্বিগ্ন করে। আমরা এ কারণে উদ্বিগ্ন, দেশে যদি মানুষের সংখ্যা হয় 16 কোটি বা 18 কোটি, তার মধ্যে 1 কোটি মানুষ মাদকাসক্ত, এটি সরকারি ভাষ্য। তার মানে হচ্ছে যে দেশের বিরাট সংখ্যক মানুষ মাদকের ছোবলে আক্রান্ত। এখন মন্ত্রী যে তথ্য দিয়েছেন তা হয়তো কোনো গবেষণা প্রতিষ্ঠানের দেয়া তথ্য, কিন্তু মাঠে ময়দানের বাস্তবতা আরো ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি এরকম যে যদি 80 লাখ মানুষ বা 1 কোটি মানুষ মাদকাসক্ত হয় সরকারি ভাষ্য অনুযায়ী, তাহলে খবরের বাইরে বা গণনার বাইরে আরো বহু সংখ্যক মানুষ থেকে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা আজকাল গ্রাম অঞ্চলে যে পরিমাণে মাদকের বিস্তার দেখতে পাই, সেটি আসলে একথাই সমর্থন করে যে দেশে মাদক আসক্তের সংখ্যা অনেক বেশি। আমরা একটা সময় একেবারেই গ্রাম পর্যায়ে এই রকম মাদক আসক্তের কোনো ঘটনা দেখিনি, কিন্তু এখন দিন দিন সেটি ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে এবং রীতিমতো মাদকাসক্ত এবং এর সাথে সংশ্লিষ্ট আরো বেশ কিছু অবৈধ ব্যবসা গ্রাম পর্যায়ে চলছে। তার মানে হচ্ছে আমাদের এই সমাজ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে, তাতে কোনো সন্দেহ নেই। এখন সরকার যেহেতু যথেষ্ট পরিমাণে মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, সেক্ষেত্রে আশা করা যায় যে মাদকের লাগাম টেনে ধরা যাবে, মাদক আসক্তির উপর একটা নিয়ন্ত্রণ আরোপ করা যাবে। তবে এখানে নেতিবাচক যে দিকটি সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সমাজের বিরাট বিরাট শক্তিশালী লোকজন, প্রভাবশালী লোকজন এই মাদক চোরাচালান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের সঙ্গে সাধারণত ক্ষমতাসীন দলের সম্পর্ক থাকে এখনো তাই। সেক্ষেত্রে মাদক অভিযান অনেকটা ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই প্রভাবশালীরা ধরা ছোঁয়ার ভেতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত মাদক বিরোধী অভিযান সফল করা কঠিন।
পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক কমেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে, বিষয়টিকে কিভাবে পর্যালোচনা করবেন আপনি?
জি, পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি হয়েছে বলে পরিষ্কার করেছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। তিনি সম্প্রতি পাকিস্তান সফর করেছেন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি পরিষ্কার করে বলেছেন পাকিস্তানের সঙ্গে বাইডেন প্রশাসন সম্পর্ক কমিয়ে দিয়েছে এবং ভারত পাকিস্তান দ্বন্দ্বের সময় পাকিস্তানের পক্ষে আমেরিকার যে একটা সমর্থন বা অবস্থান ছিল, সেই সমর্থন বা অবস্থান এখন পাকিস্তান আর প্রত্যাশা করতে পারে না এবং আমেরিকা সেই রকম একটা পর্যায়ে আর ফিরে যেতে চায় না। এই মেসেজগুলো ওয়েন্ডি শেরম্যান পরিষ্কার করে দিয়েছেন। সেক্ষেত্রে দক্ষিণ এশিয়া বা আন্তর্জাতিক পরিমণ্ডলে যে একটা পরিবর্তনের হাওয়া লেগেছিল, সেই হাওয়া আরো শক্তিশালী হবে বলে আমরা মনে করি। পাকিস্তান, রাশিয়া, চীন, ইরান, তুরস্ক এরকম বেশ কিছু দেশ একটি বলয় তৈরির চেষ্টা করছিল, সেই বলয় তৈরির কাজ সম্ভবত আরো জোরদার হবে এবং আমেরিকাও সেটি বুঝতে পারছে, যার কারণে আমেরিকাও হয়তো ভিন্ন বলয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে বলয়ে থাকবে আমেরিকা, ব্রিটেন, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, অর্থাৎ আমেরিকার প্রথাগত মিত্র দেশগুলো। তো এই বলয় যদি হয়ে যায় তাহলে আমরা বুঝব যে আন্তর্জাতিক রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসতে যাচ্ছে। দুটি শিবিরে বিভক্ত হয়ে বলয় হোক বা না হোক, মার্কিন বিরোধী মনোভাব যে দিন দিন চাঙ্গা হচ্ছে এবং সারা বিশ্বে আমেরিকা কোণঠাসা হয়ে পড়বে, এতে কোনো সন্দেহ নেই।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, দিল্লি হাইকোর্টে স্বস্তি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের, অর্থাৎ সপ্তমীর দিন তার পটিয়ালা হাউস আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগে সোমবার দিল্লি হাইকোর্ট নির্দেশ দিল সশরীরে হাজিরা দিতে হবে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে, পরিবর্তে তার আইনজীবী হাজির থাকবেন আদালতে। গত 30 সেপ্টেম্বর দিল্লির পটিয়ালা হাউস কোর্ট নির্দেশ দিয়েছিল কয়লা মামলার 12 অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর সপ্তমীর দিন সশরীরে হাজিরা দিতে হবে অভিষেক জাহাকে। আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। রোজিরার অভিযোগ ছিল, কোনো মহিলাকে অন্য রাজ্যে তলব করার নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়ম মানেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি, তাই পটিয়ালা হাউস কোর্টের দেওয়া সশরীরে হাজিরার নির্দেশ খারিজ করা হোক। সোমবার সেই আবেদন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, টানটান উত্তেজনা ছিলই, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা প্রত্যাহার নিয়ে ভারত চীনের বৈঠক কতটা ইতিবাচক হবে তা নিয়ে সংশয়ের বাতাবরণও ছিল। বাস্তবে সেই সংশয় অনিশ্চয়তাই সত্যি হল। ভারত চীন সেনা পর্যায়ের প্রায় 8 ঘন্টা আলোচনার পরও মিলল না সমাধান সূত্র, সেনা সরানো নিয়ে দুই পক্ষই অনড়, ফলে ভেস্তে গেল বৈঠক উল্টে ভারতের দাবিকে যুক্তিহীন আখ্যা দিয়ে এই আলোচনার পথে বাধা হিসেবে দেখিয়েছে চীন, তাতে ক্ষুব্ধ নয়াদিল্লি। গত বছর থেকে লাদাখে গালওয়ান, গ্যাংপং ল্যাক, দেবসাং এর মতো প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এলাকা নিয়ে ভারত চীনের মধ্যে উত্তেজনা শুরু হয়। তারপর এলএসি থেকে সেনা সরানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একাধিকবার আলোচনার টেবিলে বসেছে ভারত চীন, কিন্তু সমাধান বেরোয়নি। রোববারও তার পুনরাবৃত্তি ঘটল। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর হাতে এখন সবচেয়ে বেশি হেলিকপ্টার রয়েছে। ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি কথা বলেছেন। তিনি বলেন, এই অঞ্চলে আমাদের কাছে রয়েছে সবচেয়ে বেশি হেলিকপ্টার। হেলিকপ্টারগুলোতে শ্রেষ্ঠ মানের নাইট ভিশন ক্যামেরা এবং গাইডেড মিসাইল বসানো হয়েছে। চীন সরকার তাইওয়ানের সেনাবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে। তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা নিয়ে যখন ওই দ্বীপের সঙ্গে বেইজিংয়ের তীব্র টানা পড়েন চলছে, তখন চীন এ হুঁশিয়ার উচ্চারণ করল। সম্প্রতি গণমাধ্যমে খবর বেরিয়েছে যে মার্কিন সেনারা গোপনে তাইওয়ানের সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। সীমান্তের কাছে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি মেনে নেওয়া হবে না, ইরানের সুস্পষ্ট ঘোষণা। ফিলিস্তিনি শহীদদের কবরস্থান গুঁড়িয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মানসিক রোগে আক্রান্ত বলেছেন ওবায়দুল কাদের। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের সঙ্গে সংঘর্ষে 5 সেনা জওয়ান নিহত। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098212205323। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.